عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময়, যিনি সবকিছুর মালিক, যিনি সর্বশক্তিমান। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সবচেয়ে বেশি সুন্দর আমল করে গেছেন এবং সুন্দর আমলের রাস্তা বাতলি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পহেলা মুহররম 1431 হিজরি শুক্রবার, মোবারক দিন এবং বছরের প্রথম দিন। আল্লাহাক যেন আমাদের এই বছরকে বরং আগামী পুরো জীবনকে বরকতময় করে দেন। আল্লাহাক আমাদের কাজে কর্মে আমলে দিন দুনিয়ার কাজে পরিবার পরিজনে সন্তান সন্ততিতে ধন সম্পদে আল্লাহাক যেন স্বাস্থ্য শরীরে বরকত দান করেন। যে সব ভাইয়েরা এখানে হাজির হয়েছেন দিন শিখার জন্য, আল্লাহাক তাদেরকে দিন শিখার জন্য তৌফিক দান করেন। আল্লাহাক তাদের জীবনকে যেন বরকতপূর্ণ করে দেন, আমিন। গত সপ্তাহের ওয়াদা হিসাবে আজকে সূরাতুল মুলকের তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। এই বছরে যত তাড়াতাড়ি সম্ভব এই পারার তাফসীর করে শেষ করব, কারণ বিদেশ থেকেও আমাদের কাছে অনেক তলব এসছে কোরআনের তাফসীরের, সহি হাদিসের আলোকে কোরআন করিমের তাফসীর করার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সামনে যে তাফসীরটি রয়েছে সেটি হচ্ছে সংক্ষিপ্ত তাফসীর ইবনে কাসির, তার সাথে অন্য অন্য তাফসীর পড়ে যে সব কথা তফসিরে পেশ করা সম্ভব এবং আমার এল মোতাবেক সহি সেগুলিকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সূরাতুল মুলকের ফজিলত সম্পর্কে দুটি হাদিস ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, যিনি হাদিসের হাফেজ ছিলেন এবং কোরআনের মুফাসসির ছিলেন এবং কোরআনের তফসির হাদিস দিয়ে এ একটি বিশুদ্ধ তফসির, যাতে সুন্দরভাবে কোরআনের তাফসীর, কোরআনের আয়াত দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দিয়ে, সাহাবায়ে কেরাম তাবেইনদের উক্তি দিয়ে করা হয়েছে। কোরআনের তাফসীরের ক্ষেত্রে বেশ কিছু হাদিস এমন পাওয়া যায় বা বেশ কিছু ফজিলত এমন পাওয়া যায় যেগুলি দুর্বল, জয়ীফ অথবা জাল, আর এর উপরে নির্ভরশীল হচ্ছে আমাদের দেশের কোরআনের তর্জমাগুলিতে যে কোরআনের নকশা দেওয়া আছে। নকশা প্রথম কথা ভিত্তিহীন, জাল জৈব কিছুই নয়, মানুষের বিদাতিদের মন গড়া নকশা, এগুলি ইসলাম বিরোধী নকশা, যেগুলি আমাদের দেশের কোরআনের তাফসিরের শুরুতে অথবা শেষে প্রত্যেক সুরার নকশা তাবিজ করার জন্য দেওয়া আছে। তার সাথে সাথে বেশ কিছু ফজিলত বয়ান করা আছে যে এই সুরা যদি এতবার পড়েন তো এই পাবেন, এই সুরা যদি এইভাবে আমল করেন তো এই পাবেন, এই সুরা যদি আপনি বেশি বেশি পড়েন তাহলে গরিব থাকবেন না, অভাব দূর হয়ে যাবে, যেমন সূরা ওয়াকেয়া সম্পর্কে আছে। এইরকম বহু কথাই জাল, জয়ীফ, ভিত্তিহীন কথাবার্তা রয়েছে। সুতরাং সূরাগুলির তাফসীরের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে সহি ফজিলত জানতে হবে এবং তার প্রতি আমল করতে হবে। আর জাল জয়ীফের, দুর্বল ভিত্তিহীনের খুব ছড়াছড়ি রয়েছে, সেগুলি থেকে সতর্ক থাকতে হবে। আমরা যেগুলি সহি ফজিলত সেগুলি বয়ান করব, আর বাকি জয়ীফ জাল থেকে আমরা সতর্ক করব অথবা আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সূরাতুল মুলকের তাফসীর বয়ান করার আগে ফজিলত সম্পর্কে হাদিস আপনাদের সামনে পেশ করি দেখছি। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, যার হাদিসের কিতাবের নাম হচ্ছে মুসনাদুল ইমাম আহমদ বা মুসনাদে আহমদ সংক্ষেপে, ওতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সূরাতাম ফিল কোরআনে সালাসিনা আয়া, একটি সূরা রয়েছে কোরআনে কারিমে যাতে 30টি আয়াত রয়েছে, এই সূরা মুলকে 30টি আয়াত আছে। শাফাআত লিসায়েবিহা হাত্তা গুফিরা লাহু, এই সূরা পাঠকারীর জন্য সুপারিশ করবে এমন পর্যন্ত যে তাকে মাফ করে দেওয়া হোক, হ্যাঁ, যাতে করে মাফ করে দেওয়া হোক সেই জন্য সুপারিশ করবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই সূরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে তাদের জন্য এই সূরায়ে মুলক শাফাত করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। কোরআনে কারীমের সূরা বা আয়াত কি করে সুপারিশ করবে এটা পরকালের বিষয়, এটা দুনিয়ার বিবেক দিয়ে দুনিয়ার চোখ দিয়ে বোঝা সম্ভব নয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেমন বলেছেন তেমন ইমান নিয়ে আসতে হবে। এইরকমই বলা হয়েছে সূরা বাকারা, সূরা আলে ইমরান সম্পর্কে কিয়ামতের দিন আসবে মেঘ মালার মতো আর এসে সুপারিশ করবে যারা সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করে, এগুলি সহিহ ফজিলত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বলার শক্তি দিবেন, তাদের আকার দিবেন বা যেইভাবে হোক আল্লাহ পাক রব্বুল আলামিন বলাবেন এই সূরাগুলিকে এবং এগুলি সুপারিশ করে আল্লাহ পাকের দরবারে। সেই সূরা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই হাদিস মুসনাদ আহমদেও আছে এবং সুনানে আরবাতে অর্থাৎ আবু দাউদ তিরমিজি নাসাইতে আছে। ওয়াকালা তিরমিজি হাজা হাদিসুন হাসান, হাদিসটি হাসান। আর একটি হাদিস রয়েছে তাবারানীতে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন ফিল কোরআন, কোরআনে একটি সূরা আছে, খাসামাত আন সাহেবি হাত্তা আদখালাতুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি এই সূরা তেলাওয়াত করে নিয়মিত তার জন্য আল্লাহর কাছে বাদ অনুবাদ করেছে বা করবে, করেছে বা করবে, হাত্তা আদখালাতুল জান্নাহ এমনকি জান্নাতে তাকে দাখিল করবে। আল্লাহর কাছে বাদ অনুবাদ করে মানে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ একে জান্নাতে আমি নিয়ে যাবো, এটা হচ্ছে বাদ অনুবাদ করা আল্লাহর কাছে। খাসা মানে ঝগড়া করা হয়, আল্লাহর সাথে ঝগড়া করা বিয়াদবি কথা, সেই জন্য তার অনুবাদ এখানে কি করতে হবে, খাসা মানে বাদ অনুবাদ করা, জিদ করা। দেখেন মায়ের সাথে বাবার সাথে ছেলে মেয়েরা অনেক সময় জিদ করে কিন্তু উদ্দেশ্য ঝগড়া করা নাই, না এটা নিব এটা করব। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হুদাইবিয়ার সন্ধিতে যখন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা এখানে এখান থেকে বিদায়, কিন্তু সাহাবারা বলছেন না এখানে আমরা জবাই করবো না, যাবো মক্কা যাবো আমরা। তো ভালো কাজের জন্য জিদ করা, ভালো কাজের জন্য বাদানুবাদ করা ঠিক আছে, কিন্তু খারাপ কাজের জন্য বা এমন বাদানুবাদ করা যেটা কষ্টকর হয়ে উঠে বা যেটাতে ক্ষতি রয়েছে সেটা ঠিক নয়, কিন্তু ভালো কাজের জন্য আমি পড়বো, বাবা বলছে না আর পড়াবো না, এটা আমাদের জীবনে হয়েছে। একটা স্তর পড়ার পরে যখন মাদ্রাসা ফারিগ হয়ে গেল বুখারি পড়ে, আমার আব্বা বলছে আর পড়াবো না, আরো আমার আরো আটটা ছেলে আছে ওদেরকে পড়াবো, একটাকে পড়িয়ে আলেম করে দিলাম, অন্য জাহেল মূর্খ আমাদের দেশের চাষিরা কি করে, একটাকে পড়িয়ে শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছে আর বাকি সবগুলি ঘাস ছিল, একেবারে চাষি বানিয়ে রেখে দিয়েছে, তাই না? আর এ প্রথম আঘাত হয় বড় ছেলের উপর, বড় ছেলেকে চাষি বানাবে কারণ ওকে দিয়ে চাষ আবাদের কাজ দিতে হবে। তো আমার আব্বার যেটা নীতি ছিল যে না সবগুলিকে পড়াবো, সে অল্পই করে হোক না কেন সবগুলি সমান পড়াবো, কিন্তু যাই হোক আল্লাহ পাকের ইচ্ছা সবার ইচ্ছার উপরে কাজ করে, তাই না? অমাতা শাওনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং দুই বছর বাধা পড়লেও এবং রিজু রোজগার করে দিতে হইলো, আবার পড়া শুরু হইলো, আবার পড়া একবার স্টপ হয়ে আরো দুই বছর স্টপ হইলো, আবার পড়া শুরু হইলো, এ তিন স্তরে গিয়ে তৃতীয় স্তরে গিয়ে মদিনা পৌঁছেছি, মধ্যখানে দুইবার করে চাকরি করে। তো কথা হচ্ছে এরকম বাদানুবাদ, এখানে বাদানুবাদ করতে হয়েছে, বাবা বলছেন না এখন বিয়ে দিলে একে রাখা যাবে ছেলেকে, বিয়ে না দিলে একে রাখা যাবে না, নাহলে এই পড়ার খুবই, না আমি বিয়ে করবো না আমি পড়বো। তো এইরকম ভালো বাদানুবাদ করা খারাপ নয়, কিন্তু যদি খারাপ বাদানুবাদ হয় তাহলে আপত্তিকর বা যেটা কষ্টকর হয় যেটাতে পরিণাম হয়তো খুব ভালো নয় ইত্যাদি। তো এই হাদিসগুলি ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার তাফসিরে উল্লেখ করেছেন। এই তাফসিরের বরাত মাঝে মাঝে এই জন্য দেব যে এটা বাংলায় অনুবাদ হয়ে গেছে, এই তাফসির তাফসির ইবনে কাসির বাংলায় অনুবাদ হয়ে গেছে এবং 18টি খণ্ডে সম্ভবত আছে বাংলাদেশে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকা মাজির সেগা, আমরা শাব্দিক সামান্য কিছু বলবো অর্থ যাতে করে বুঝতে সুবিধা হয় কোরআনে কারীম, আর যারা সামান্য আরবি বোঝেন তাদের আরো সাহায্য হয়, সেই জন্য যদি একেবারে যারা আরবি মোটেই বুঝেন না তাদের জন্য ওইটা একটু ভারী লাগবে, কিন্তু সামান্য কিছু ভারী লাগলেও ফায়দা রয়েছে। শাব্দিক অর্থ তাবারাকা মানে বরকতময় যিনি, যিনি বরকতময় হয়েছেন বা রয়েছেন। তাবারাকা তাবারাকু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাযী যিনি বিয়াদিহি যার হাতে, ইয়াদ মানে হাত, তাহলে আল্লাহ পাকের হাত আছে বলে হাত বলা হয়েছে, না হাত নেই অথচ হাত বলা হয়েছে, আমাদের দেশের ঘোড়ার ডিমের মতো। হ্যাঁ ঘোড়ার কি ডিম আছে, কিন্তু আমাদের দেশের মানুষ কি বলে ঘোড়ার ডিম পাবিতি বলে না, তো ওইরকমই নাকি আমাদের দেশের অধিকাংশ বিদাতি মুসলিমের আকিদে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চোখ নেই, আল্লাহর কিছুই নেই, এটা আকিদা কিনা তাদের? এই আকিদার খণ্ডন প্রথম সূরা মুলকের তাফসীরের 3 নম্বর শব্দ, তাবারাকা আল্লাযী বিয়াদিহি, যার হাতে, এতেই খণ্ডন আছে। আর এইরকম আল্লাহ পাকের হাত শব্দটি বরং এক হাত শুধু নয়, এক বচন নয়, দ্বি বচন দিয়ে এসছে। তারপরে কি অর্থ বিকৃত করবে? বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ করে বলছেন বরং তার দুই হাত, ইয়াদাহু ইয়াদুন ইয়াদানে, হু জামিরের দিকে এজাফতের জন্য নুনটা ওখানে হজব হয়ে গেছে, বাল ইয়াদাহু, বরং আল্লাহর দুই হাত মাবসুতাতান, উদার উন্মুক্ত, ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ যেইভাবে চান আল্লাহ পাক ব্যয় করেন, মখলুককে সৃষ্টিকে মানুষকে আল্লাহ পাক রুজি দিয়ে থাকেন, যাকে ইচ্ছা দিয়ে থাকেন। তাহলে আল্লাহ পাকের হাত রাখা, এটা হচ্ছে কোরআনি আকীদা, হাতের ইমান, হাতের প্রতি ইমান রাখা, আল্লাহ পাকের হাতকে সাব্যস্ত করা। আল্লাহর হাত আছে, কিন্তু আল্লাহর হাত আল্লাহর মতো? হ্যাঁ, সাদৃশ্যতা যে কারো মতো, এ কথা বলা হচ্ছে ইসলাম বিরোধী পথভ্রষ্টতা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব তার যেসব গুণের কথা বলেছেন, হাত একটি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, ঘোড়ার ডিমের মতো নয় যে ঘোড়ার ডিম না এমনি ডিমের কথা বলেন, ওই রকম নয়। তাহলে বিদাত পন্থী যারা বলে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহর চোখ নেই, অথচ কোরআনে কারিম আল্লাহ পাক সবগুলি কথা বলেছেন, আইনের কথা কোরআনে কারিম আছে, ওয়ালা তুসনা আল আইনি, চেহারার কথা আছে, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা, হ্যাঁ, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেসব গুণের কথা বলা হয়েছে সেগুলিকে যারা বিকৃত করে, বিকৃত অর্থ করে অথবা অস্বীকার করে, তা যেন এগুলিকে ঘোড়ার ডিম মনে করে, গোমরা হয়েছে, এখানে পথভ্রষ্ট হয়েছে। এবং এই ভুল জনসাধারণ শুধু না, তাদের মৌলবি মাওলানা হুজুরদের, এক শ্রেণীর বিদাতি আলেমদের, আর এরাই পথভ্রষ্ট করে রেখেছে। আল্লাহ নিরাকার কথাটি যে ওই স্কুলের সিলেবাসে এসছে, সেটাও হিন্দু ধর্ম থেকে এসছে, নিরাকার না, আল্লাহ পাকের আকার আছে, যার চেহারা আছে তার আকার আছে, কিন্তু আকার জানা নেই। তাহলে নিরাকার না বলে কি বলতে হইতো? আল্লাহর আকার জানা নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি, ইমাম আহমদ চার, ইমাম তাদের এই আকিদাই ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটি কিতাব আছে আকিদার, আল ফিকুল আকবর, আমার লাইব্রেরিতে আছে, আগামী সপ্তাহে একটু মনে করে দেবেন, নিয়ে এসে দেখাবো। তাতে তিনি বলেছেন হাতের কথা, আল্লাহ পাকের হাত আছে। তারপর আপনি বলবেন যে না, আমি হানাফি, কিন্তু আমি আবার আল্লাহর হাত মানি, আল্লাহ নিরাকার, হাত আছে আবার নিরাকার কেন? হাত আছে মানে আকার আছে, কিন্তু ওই আকার জানা নেই। ইমাম আবু হানিফা স্বয়ং বলছেন, আগামী সপ্তাহে কিতাব এনে কিতাব থেকে পড়ে একটু শোনাই দেব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞাসা করা হয় আল্লাহ পাকের গুণ সম্পর্কে, তার মধ্যে একটি গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপর সমাসীন আছেন, সর্বস্থানে না, সর্বত্র নয়, আল্লাহ পাক আরশে আজিমের উপরে আছেন, সমস্ত আকাশের উপরে, সমস্ত পৃথিবীর উপরে আছেন, সুমাস্তাওয়া আলাল আরশ আর রহমান আল আরশ ইস্তাওয়া, যখন জিজ্ঞাসা করা আল্লাহ পাকের গুণগুলি সম্পর্কে, তখন আল ইস্তিওয়া মালুম, এটা আমাদের জানা, যে আল্লাহ পাকের যে গুণ বলা হয়েছে সেটা আমাদের জানা, মানে আছে, এটা অস্বীকার করে না, এ কথা বলবো না, আল্লাহ সর্বত্র, আল্লাহ কলবি কলবে, এগুলি গুমরাহি সব, হ্যাঁ, আল্লাহ সব কিছুতেই, এগুলি গুমরাহি। আল্লাহ পাক যা বলেছেন তিনি তার সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, আমি এই কথাটি মাঝে মাঝে বলি এবং আবার আজকে বলছি, আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানেন? আল্লাহ স্বয়ং জানেন। তারপরে সবচেয়ে বেশি কে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। তাহলে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর যে গুণগুলি বয়ান করেছেন সেগুলি মানবেন না আপনি? বিকৃত করবেন, অস্বীকার করবেন, এই গুমরাহি কেন? তো ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন ওয়াল কাইফ মাজহুলুন, তবে তার ধরন ওয়া জানা, ধরন জানা নেই, আল্লাহর হাত কেমন জানা নেই, আল্লাহর চক্ষু কেমন জানা নেই, আল্লাহর চেহারা কেমন জানা নেই, আল্লাহ পাকের আরশ আজিমে সমাসীন হওয়া কেমন জানা নেই, জানা নেই, কিন্তু এটা জানা আছে, এগুলির অর্থ জানা আছে, ইয়াদ মানে হাত হয়, ওজন মানে চেহারা হয়, আইনন মানে চক্ষু হয়, এগুলি জানা আছে, তিনি শোনেন, তিনি দেখেন, সামিউন বাসির, সব কথা কোরআনে কারিমে আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তর্জমা করা যাক তাহলে, বরকতময় সেই সত্তা, সেই জাত, জাত মানে সত্তা, জাত শব্দটি আমাদের দেশের আলেম ওলামারা ব্যবহার করে অনেক, যে জাত মানে কি, আমাদের দেশে আবার বাংলাতে জাত মানে জাইত, হ্যাঁ, কম, তাই না, সম্প্রদায় না, ওই জাত না, এটা হচ্ছে জাত মানে সত্তা, আল্লাহ পাকের সত্তা। মানুষের ক্ষেত্রে ব্যক্তি ব্যক্তিত্ব ব্যবহার করি, আল্লাহ পাকের ক্ষেত্রে কি ব্যবহার করবেন? জাত অথবা সত্তা বলবেন। সেই সত্তা বরকতময়, বেয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সবকিছুর রাজত্ব। আল মুলক, আলিফ লাম মানে সবকিছু, যেমন আলহামদ, হামদ মানে প্রশংসা, কিন্তু আলহামদুলিল্লাহ মানে কি করছেন? সমস্ত প্রশংসা। ওইরকমই আল মুলক মানে সমস্ত কিছুর মালিকানা, রাজত্ব যার হাতে রয়েছে। খুব সহজ ভাষায় তর্জমা করছি, কারণ বাংলা যে অনুবাদগুলো, অনেকগুলি বাংলায় অনুবাদ হয়েছে, কোনোটাই একটু ভারী শব্দ ব্যবহার করা হয়েছে। আমার উদ্দেশ্য হচ্ছে বোঝানো, তারপর আমি ভারী শব্দ আপনি মুখস্থ করবেন। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি আলা কুল্লি শাই, প্রত্যেক বস্তুর ওপর কাদির, হ্যাঁ ক্ষমতাবান, প্রত্যেক বস্তুর ওপর তিনি ক্ষমতাবান। প্রত্যেক বস্তু বলা হয়েছে, শুধু প্রত্যেক সৃষ্টি বলা হয়নি। সৃষ্টি, ব্যক্তি, বস্তু, যেগুলির প্রাণ আছে, যেগুলির প্রাণ নেই, সবকিছুর ওপর তিনি কি ক্ষমতাবান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার বাইরে কোনো কিছুই নেই, আসমান জমিনও ক্ষমতার বাইরে নেই, আয়ত্তের বাইরে নেই, পাহাড় পর্বত সাত সমুদ্র এসব সাগর মহাসাগর সেগুলি ক্ষমতার বাইরে নয়। আর কোন শক্তি পৃথিবীর, আজকাল সমস্ত কিছু শক্তির ওপর, টেকনোলজির শক্তি, মানুষের শক্তি, এসবের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাদির। আল্লাহ ইচ্ছা করলে এই টেকনোলজিকে একেবারে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। একটি শুধু উদাহরণ বলছি, এই টেকনোলজি ধ্বংস করার, আল্লাহ এই সমস্ত টেকনোলজি আজকাল সায়েন্স নির্ভর করছে পেট্রোলের উপর। পেট্রোল কোথেকে আসছে? মাটির নিচে থেকে, সমুদ্র থেকে, জমিনের তলা থেকে। আল্লাহ পাক বলছেন ইন আসবাহ মা হুকুম গাওরা, এই এই সুরাতে আসবে। আল্লাহ যদি পানি টেনে নেন নিচের, তাহলে পানি খেতে পাবো না। আল্লাহ যদি এই পেট্রোল টেনে নেন, জমিন আর পেট্রোল খুঁজে পাচ্ছেন না। আজকে থেকে 100 বছর আগে এখানে পেট্রোল নামের কোনো কিছুই ছিল না। যেখানে বসে আছেন, যে দেশগুলি মানে শক্তিশালী বা এই দেশ অর্থ হয়েছে এই পেট্রোলের ভিত্তিতে। আজকাল পৃথিবীর সব কিছুই উন্নতি করেছে পেট্রোলের উপর নির্ভর করে। এই পেট্রোলকে আল্লাহ যদি বলেন যে এই নিচে নামো, তোমার প্রয়োজন নেই, মানুষের হাতে পৌঁছাবো না আমি, তাহলে যত দামি দামি গাড়ি থাক আপনার কাছে, আর যত এরোপ্লেন থাক, আর যত যুদ্ধ জাহাজ থাক, সব অচল হবে না? হবে না, সবকিছু অচল। যতই কলকারখানা থাক, টেকনোলজি থাক, ফ্যাক্টরি থাক, সব অচল হবে না? হবে না, সবকিছু অচল। আল্লাহ ইচ্ছা করলে আবার গাধার পিঠে, যেমন 1400 বছর আগে চড়েছেন মানুষ, সেই গাধার পিঠে চড়িয়ে দেবেন, উঁটের পিঠে চড়িয়ে দেবেন, খচ্চরের পিঠে চড়িয়ে দেবেন, আবার ওইভাবে চলতে হবে। বাস আছে, ট্যাক্সি আছে, কার আছে, সবকিছু পড়ে আছে, আর গাদার পিঠে সফর করতে হচ্ছে। আল্লাহ পারেন না? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। এই ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির এর যদি তাফসীর করেন এক একটি ক্ষেত্রে, তো এখানেই থেকে যেতে হবে। একজন চেষ্টা করছে ছেলে মেয়ে নেওয়ার জন্য, চেষ্টার শেষ নাই, সারা দুনিয়ার অর্থের, অনেক অর্থের মালিক সে, সমস্ত অর্থ ব্যয় করে দিল। ভূ এরকম পয়সাওয়ালা লোকেরা আছে, যারা ছেলে মেয়ের জন্য অনেক চিকিৎসা করার পরে দেশ বিদেশ ফিরে শেষ করে দিল, একটি ছেলে বের করে নিয়ে আসতে পারলো না, না একটি মেয়ে নিয়ে আসতে পারলো, অথবা শুধু মেয়ে হচ্ছে একটা ছেলের জন্য আপ্রাণ চেষ্টা করলো, কোনো মতে একটা মেয়ে, একটা ছেলে বের করে নিয়ে আসতে পারলো না, ওই মেয়ে তো মেয়ে। ওয়ালা কুল্লি শাইইন কাদির। আরেকজন একটা হয়ে গেছে, দুটো হয়েছে, আর নয়, আর নেব না, চেষ্টা করছে নেব না, থামতে পারছে না, আল্লাহ দিচ্ছে। ওয়ালা কুল্লি শাইইন কাদির, তোমার ক্ষমতায় নেই, তুমি যে তদবির করবে এমন ভুল করাবে যে তদবির তোমার ফেল হয়ে যাবে, চেষ্টা করবে নেব না, ফেল হয়ে যাবে। আমার এক উস্তাদ, এক ঘটনা, সত্য ঘটনা, ওখান দিয়ে উনি পদ্মা নদী পার হয়ে উনি যাতায়াত করতেন, বলছেন পদ্মা নদী পার হইলেই ওখানে ঘাটে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে অপারেশন করেছে তার, মানে স্বামী অপারেশন করেছে, করে বাচ্চা মানে স্থায়ীভাবে নেবে না, ইচ্ছাভাবে মানে স্থায়ীভাবে নেবে না, যে অপারেশন করেছে। 9 বছর হয়েছে, 9 বছর পরে একসাথে 3টি ছেলে জন্মেছে, 9 বছর পরে একসাথে 3টি জন্মেছে, সত্য ঘটনা, আজকে থেকে 20-25 বছর আগের ঘটনা। আল্লাহ পাক 3 বছর 3 বছর ভাগ করে রেখেছেন, একটা করে দিব 3 বছর পর পর, ও নেবে না, অপারেশন করে রেখেছে, 9 বছর পরে 3টে বাচ্চা হয়েছে। কেমন করে হইলো? সন্দেহের বিষয়, স্ত্রীর উপর সন্দেহ করতে হলো, কারণ অপারেশন তো স্বামীর হয়েছে এখন, হ্যাঁ ক্ষেত্র তো ঠিক আছে, জমিন ঠিক আছে, এই জমিতে আবার বীজ বপন কে করলো রে বাবা, বীজ বপন কে করে দিল? সন্দেহ স্ত্রীর উপরে। মেডিকেলে গেল চিকিৎসা করার, দেখালো, নিজেকে দেখালো, ও তোমার যেটা ওই আলাদা করে দেখা হয়েছিল সেরা যেটা আলাদা করে দেখা হয়েছিল যাতে করে তোমার মানে প্রজন্ম না হয় সেটা আবার জোড়া লেগে গেছে, মিলে গেছে গিয়ে, আর যার ফলে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। অহু আলা কুল্লি শাইইন কাদির, এ প্রত্যেক ক্ষেত্রে অহু আলা কুল্লি শাইইন কাদির, অহু আলা কুল্লি শাইইন কাদির সত্যি। সুতরাং যিনি সর্বশক্তিমান তার কাছে চাইতে হবে, না যারা অসহায় একদিন এসেছিল আবার মরে গেছে তার কাছে চাইতে হবে? চিশতির কাছে কেউ চাইতে যাচ্ছে, কেউ জিলানির কাছে গৌসুল আজম বলে চাইতে যাচ্ছে, কেউ শাহজালালে যাচ্ছে, কেউ আটরসিতে যাচ্ছে, কেউ মাইজ ভান্ডারিতে যাচ্ছে, কেউ আর কোথাও যাচ্ছে। যারা এসেছিল চলে গেছে যেমন অবস্থায় যাক না কেন, তাদের কাছে চাইতে হবে? না, যিনি আল হাইয়ুল কাইয়ুম, আর যার গুণ হচ্ছে ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, ওয়াহুয়াল আলিউল আজিম, তার কাছে চাইতে হবে। কত হতভাগা, এক মিনিট যদি ধরি যে ধরেই নি মুশরিকদের আকীদা যে কোন মানুষ দিতে পারে কিন্তু তার দেওয়া বেশি মানে ক্ষমতা রাখে না, আল্লাহর দেওয়া বেশি ক্ষমতা রাখে, তাহলে আবার যিনি বড় শক্তিমান তাকে বাদ দিয়ে আবার ছোটর কাছে কেন যাওয়া? কেন? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআনে করিম এই জন্য বেশ অনেক আলেম, ভালো আলেমদের কাছে যারা কোরআন সুন্নাহ আলে তাদের কাছে শুনেছি যে মানুষ যদি শুধু কোরআনে করিম ভালো করে অধ্যয়ন করত, কোরআনের তাফসির ভালো করে পড়ত, তাহলে কোনো মানুষ মুশরিক হইতে পারে না, কবর মাজার পূজারী হইতে পারে না, কোনো মানুষ বিদাতি হইতে পারে না, সোজা আল্লাহ পাকের ইবাদত বন্দি করত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় চলত। কোরআনে করিম যদি বোঝার মতো করে পড়ত যে আমি কোরআনে করিমের অর্থ বুঝবো, তাফসির বুঝবো এবং তার বাস্তবায়ন করব, তার বিরোধিতা করব না, সামেনা ওয়া আতানা করব। আল্লাহ মুমিনদের গুণ বলেছেন তারা কি বলে, শুনবো এবং মানবো, আনুগত্য করব। আর ইহুদিদের চরিত্র আল্লাহ কোরআনে করিম কি বলেছেন, সামেনা ওয়া আসাইনা, তারা বলতো সামেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনলাম কিন্তু আসাইনা, মানবো না, যা তুমি বললে শুনলাম কিন্তু আসাইনা, মানবো না। এই চরিত্র যদি না থাকে আর কোরআনে করিমের তাফসির পড়ে, কোরআনের সাথে আমরা যদি সম্পর্ক মজবুত করে নিই, কোরআনের হক আদায় করি যেভাবে আল্লাহ হক আদায় করতে বলেছেন, তাহলে কোনো মানুষ মুশরিক থাকতে পারে না, কাফের থাকতে পারে না, বিদাতি থাকতে পারে না। মুসলিম ঘরে জন্ম নিয়ে আবার বিদাতি মুশরিক হয়ে আবার কাফেরদের সাথে তার হাসর হবে, এটা হইতে পারে না। আল্লাহ পাকের আরো কিছু গুণ এখানে বয়ান করা হয়েছে, আল্লাযি বলে, আল্লাযি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মৌতকে মানে মৃত্যুকে, ওয়াল হায়াত এবং জীবনকে, মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং জীবনকে আল্লাহ সৃষ্টি করেছেন। মৃত্যু সৃষ্টি করেছেন মানে কেমন আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নির্ধারিত করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, প্রত্যেক আত্মার কি আছে, মৃত্যু আছে, মতের আস্বাদন গ্রহণ করতে হবে। এই যে আল্লাহ নির্ধারিত করেছেন, এটি হচ্ছে আল্লাহ পাকের মৃত্যু সৃষ্টি করা। একটা লোক বসে আছে, আসে হঠাৎ করে পড়ে গেল বা শুয়ে গেল, বলছে ভালো লাগছে না, তার কিছুক্ষণ পরে আর নড়াচড়া নেই, এখানে চোখের সামনে হয়েছে গত কতদিন আগে, 4-5 মাস হইল ঘটনা, চোখের সামনে যেসব পুরানো ভাইয়েরা আসেনি এখানে এই হলেই হয়েছে, মাত্র 15 মিনিট আমার বক্তব্য শেষ হয়েছে আর হঠাৎ করে লোকটা পড়ে গেল একটু আওয়াজ করে। আমি ভাবলাম যে হয়তো রাত জেগেছে বা মেহনত পরিশ্রম করেছে, লোক উঠিয়ে নিয়ে যান ওইদিকে যান, হুঁশে চলে আসবে। 10 মিনিট পরে খবর আসে যে লোকটি মারা গেছে, মাত্র 10 মিনিটের মধ্যে। খালাকাল মত, আল্লাহ পাক মত সৃষ্টি করেছেন, শরীর ভালো ছিল হঠাৎ করে আল্লাহ পাক মত সৃষ্টি করে, এটি আল্লাহ পাকের মত সৃষ্টি। আল হায়াত এবং আল্লাহ পাক হায়াত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মতের কথা কেন আগে উল্লেখ করলেন? আমাদের আগে হায়াত আসে না আগে মত? বাহ্যিক তো দেখছি আমাদের হায়াত আগে এসেছে, তাই না? কিন্তু আমাদের হায়াতের আগে যে যুগটা ছিল সেটা হ্যাঁ মতের যুগ ছিল, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, এই যে অস্তিত্বহীন আমরা ছিলাম, আব্দুল্লাহ বলে কোনো মানুষ ছিল না, এই যে সামনে আব্দুল্লাহ বসে আছে, হ্যাঁ নজরুল ইসলাম বলে কোনো মানুষ ছিল না আজকে থেকে 40 বছর আগে, এটিকে আল্লাহ পাক মত বলেছেন। আদম যেটি একবারে না কিছু ছিল না, লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, আল্লাহ পাক সূরা দাহরের প্রথম আয়াতে ইরশাদ করেছেন, হাল আতা আলাল ইনসান হিনু মিনাদ দাহর, মানুষের উপর নিশ্চয়ই এমন এক সময় এসেছে, লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, যখন সে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না সে, তারপরে বিভিন্ন স্তর পার করে পৃথিবীতে আগমন করেছে। তো আল্লাহ ওই সময়টাকে মত বলেছে, তারপরে হায়াত এসছে, তারপরে মত। আর এটাও হতে পারে যদি ওই অবস্থাকে না ধরা হয় তাহলে হায়াত যদিও আগে এসেছে, মতের কথা এই জন্য উল্লেখ করেছেন যাতে করে মতের পরে চিরকাল থাকতে হবে তার জন্য মানুষ কর্ম করে, মতের জন্য চিন্তাশীল হয় যে মরতে হবে। এই হায়াত জানা আছে যে খুব বেশি হইলেও 100 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বয়স খুব যদি বেশি আর কত যাবে, আর 100 বছর যদি চলে যান তো 70-80 কোনো কাজের যোগ্য থাকছেন না, আপনার দুনিয়াতে থাকা বেকার আর অন্যের জন্য বোঝা, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স 60-70 হবে, ও আকাল লহুম মা ইয়াজুস, আর অল্প কিছু লোক 70 পার করতে পারবে, হয়তো 70-75-80-90-100 হয়তো অল্প কিছু লোক যাবে। দেখেন গড়ে দেখতে গেলে এভারেজে নিয়ে আসতে হইলে 60-70 মধ্যে আছে, বরং তারও কম হয়তো। তো মতের পরের জীবনের জন্য যেখানে চিরকাল থাকতে হবে, আপনি 50-60 বছর থাকবেন তার জন্য কত মেহনত করলেন আর কত আপনি পরিশ্রম করছেন, কত ঝুঁকি নিচ্ছেন। আর মতের পরে চিরকাল থাকতে হবে, যদি জান্নাত থেকে মহরুম হয়ে যান জাহান্নামে থাকতে হবে, কি ঝুঁকি নিয়েছেন জিন্দেগিতে? রক্ত দেওয়ার তো ঝুঁকি নেননি, ঘুম ডিস্টার্ব করার ঝুঁকি নিতে রাজি না, ফজরে যে উঠবো একটা ঘুমটাকে একটু যাক, একটু ঘুমটা পুরা হয়নি, ঘুমটাকে একটু খারাপ করি, সেই ঝুঁকিও নিতে চান না আপনি, খিদার ঝুঁকি নিতে চান না, পিপাসার ঝুঁকি নিয়ে রমজান মাসে রোজা রাখতে চান না আপনি, হ্যাঁ ঝুঁকি নিতে চান না আপনি, হজের সময় একটু ভয় পেলেন যে সোয়াইন ফ্লু হইতে পারে, গেলেন না হজ ফরজ আছে তারপর জানের ঝুঁকি নিতে চান না আপনি, অথচ মতের পরে চিরকাল সেখানে অবস্থান করতে হবে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন, লাইয়া বুলুয়াকুম, কিসের জন্য? তোমাদের পরীক্ষা করার জন্য। হায়াতের পরে মত, এই হায়াত দিয়েছেন কর্মক্ষেত্র হিসাবে, কর্ম করলে যে পরীক্ষা হবে সে পরীক্ষায় তুমি পাশ করতে পারবে। কি পরীক্ষা করার জন্য? আইয়াকুম আহসান আমালা, বেশি কি টাকা পয়সা নিয়ে যেতে পেরেছে, ছেলে মেয়েদের বেশি জমি জায়গা ধন সম্পদ দিয়ে যেতে পেরেছে, হ্যাঁ ভালো বাড়ি ঘর করতে পেরেছে, পৃথিবীতে বড় ধরনের নেতৃত্ব দিতে পেরেছে, বড় কিছু সায়েন্স টেকনোলজি আবিষ্কার করতে পেরেছে, এই জন্য লিয়াবুলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়াকুম তোমাদের মধ্যে কে আহসানু আমালা, সবচাইতে বেশি ভালো আমল করতে পারে, ভালো কর্ম করে আসতে পারে, কে বেশি ভালো আমল করে আসতে পারে, কে অধিক আমলের কথা আল্লাহ বলেননি, যদি অধিক আমল হইতো তাহলে আল্লাহ কি বলতেন, লিয়াবুলুয়াকুম আইয়াকুম আকসারু আমালা, কার আমল বেশি, আল্লাহ এটা পরীক্ষা করতে চাননি, কে দিনে সবচেয়ে বেশি নামাজ পড়েছে, কে 100 রাকাত পড়েছে, কেউ 200 রাকাত পড়েছে, কেউ 300 রাকাত পড়েছে, কে 400 রাকাত পড়েছে, কে এসব ওযুতে ফজর পড়ে নিয়েছে, যেমন কিসসা কাহিনী মিথ্যা আছে না আমাদের দেশে, এসব কথাবার্তা আইম্মা কেরাম সম্পর্কে সব মিথ্যা কথাবার্তা, আল্লাহ এটা চাননি, আইম্মা কেরামরা এই আয়াত জানতেন আর এই আয়াতের তাফসীর জানতেন, তারা ওইগুলি করেননি, এসা ওযুতে ফজর পড়বেন, তারা ভালো আমল করেছে, আইয়াকুম আহসানও বলা হয়েছে। তাহলে শরীয়তে কোয়ালিটির মূল্য আছে, কোয়ান্টিটির মূল্য নেই, দুটো ইংরেজি ভাষা, বাংলায় কোয়ালিটি কাকে বলে, হ্যাঁ জিনিসটা ভালো, আর কোয়ান্টিটি মানে পরিমাণ, এখানে যদি ধরেন 200 লোক থাকে আর সব আমরা অশিক্ষিত, আর একটা লোক একজন আছে, একজন কিন্তু কোরআন এবং হাদিসের ভালো পণ্ডিত, 200 লোকের চাইতে বেশি শক্তিশালী কিনা, আর কোয়ালিটি আছে ওখানে, আর এখানে কোয়ালিটি নেই, সব নিরক্ষর, আমরা নিরক্ষর নই আলহামদুলিল্লাহ, অনেক পড়াশোনা আছেন, কিন্তু ধরে নিলাম যে সবাই নিরক্ষর, আর জানলো বাংলা জানেন না, আরবি একটু অক্ষর, কোরআন পড়তে পারেন না, সবগুলি একটু কোরআন পড়তে পারেন না, এরকম যদি হয়, আর একজন কোরআন মাশাআল্লাহ হেফজও রাখে, কোরআনের অর্থ বুঝে, তাফসিরও বুঝে, হাদিসও বুঝে, আর দিনের অনেক খেদমত আছে, তাহলে একজন 1000 জন চাইতে অনেক ভালো কোয়ালিটির দিক দিয়ে। আজকাল কোম্পানিগুলিতে কি হচ্ছে, কোয়ালিটি দেখা হচ্ছে, প্রোডাকশন দেখা হয় না, যে দিনে কত 1000 পিস তৈরি করতে বলে এটা দেখা হয় না, দেখা হয় যে কেমন সুন্দর তৈরি করতে বলে, আমাদের যে ভাইয়েরা সিডি তৈরি করছে, সিডিতে যদি ডিস্টার্ব থাকে কোয়ালিটি ভালো না, বলবে না, এটা দেখা হয় না যে দিনে 1000 করে সিডি এরা সাপ্লাই দিতে পারছে, এটা দেখা হয় না, দেখা হয় যে 10টাই দিতে পারলো দিনে, কিন্তু কোয়ালিটি সুন্দর, বেশ সুন্দর, স্পষ্ট কথাবার্তা, স্পষ্ট সাউন্ড, স্পষ্ট কোনো হইচই নেই, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, কত সুন্দর, মাতা পিতার সেবা কত সুন্দর, এটা দেখা হয় না, মাতা পিতাকে আপনি 1000 রিয়াল করে মাসে পাঠাচ্ছেন, এটা দেখা হবে না, দেখা আপনি 200 রিয়ালই পাঠাচ্ছেন, কিন্তু সুন্দর হবে, যখন যেটার প্রয়োজন পাঠাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগীর কোয়ালিটির মূল্য রয়েছে। লিয়াবুল হকম, পরীক্ষা করার জন্য কে বেশি ভালো আমল করেছে। এই জন্য এর আগে অনেকবারই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাতে 100, 200, 300 রাকাত নামাজ পড়তেন, একটি হাদিস দ্বারা কেউ প্রমাণ করতে পারবেন না। জিন্দেগিতে কোন কোন রাতে 100 রাকাত নামাজ পড়েছেন নবী সাল্লাম, এটা কেউ প্রমাণ করতে পারবেন না। পারবেন? যদি আপনারা না পারেন, কোন বিদাতি আলেম যারা এইসব বিদাতি কিচ্ছা কাহিনী বয়ান করে তাদেরকে বলেন যে আরে ইমাম আবু হানিফার কথা বাদ দাও, শাফি মালিক আহমদ ওনারা 300 পড়তেন, 400 পড়তেন, ওইসব কিচ্ছা না বয়ান করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 পড়েছেন এক রাতে, এটা একটা প্রমাণ করব। কোন হাদিস আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র কত রাকাত নামাজ পড়তেন দিন রাতে? দিন রাতে 40 রাকাত নামাজ পড়তেন, 40 রাকাত নামাজ পড়তেন প্রমাণিত। দিন রাতে 24 ঘন্টায়, রাত্রে 11 বেশি পড়তেন না, কিন্তু 11 পড়ে পা ফুলিয়ে দিতেন, 11 নামাজ পড়তেন 11 রাকাত 5 ঘন্টা 6 ঘন্টা ধরে। নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আউজিদ আলাইহি ওয়া রাতিল কুরআন তারতিলা, সূরা মুজাম্মিল এই পারাতে আসবে। এটা হচ্ছে কোয়ালিটি। 2 রাকাত নামাজ পড়লেন কিন্তু আপনি আধা ঘন্টা ধরে সিজদায় পড়ে থাকলেন, আপনি 20 মিনিট আধা ঘন্টা ধরে, এটা হচ্ছে কোয়ালিটি। আর সিজদা আমাদের দেশের সুন্নত, যারা 17 রাকাত এশার নামাজ পড়ে যেসব বিদাতি ভাইরা তাদের অবস্থা এই সিজদা দিচ্ছে আর 17 রাকাত এশার নামাজ পড়বে, আল্লাহ বলেননি তার রাসূল বলেননি 17 রাকাত, এইরকম পরিমাণ চান না আল্লাহ পাক রব্বুল আলামিন। কোয়ালিটি চান, সুন্দর কোয়ালিটির নামাজ হইতে হবে, সুন্দর কোয়ালিটির ইবাদত বন্দেগী হইতে হবে। আচ্ছা, সুন্দর কোয়ালিটি কেমন করে হবে, এটা একটা প্রশ্ন। কোয়ালিটি কেমন করে সুন্দর হবে? হ্যাঁ, ইমাম আল্লামা সাদি শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, ওনার একটি তফসির আছে, তাইসিরুল করিমুর রহমান বা তফসির সাদি বলে খুব প্রসিদ্ধ, এইরকম আকারে আছে তফসিরটি। ওই তফসিরটি আমি পড়ে আসবো বেশিরভাগ। ওই তফসিরে তিনি সুন্দর কথা বলেছেন, আখলাসুহু ওয়া আসওয়াবু, আহসান আমাল আর তফসির করেছেন এই দুটি শব্দ দিয়ে, আখলাসুহু ওয়া আসওয়াবু, খালিস আমল হইতে হবে এবং সওয়াব আমল হইতে হবে। সওয়াব মানে সাদ দিয়ে নেকির না, সওয়াব মানে সৎ দিয়ে। অর্থ কি? অর্থ বলছি দুটি শর্ত যে ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য এই দুটি শব্দে ঢুকা আছে। ইবাদত বন্দেগীর কোয়ালিটি সুন্দর করতে হলে প্রথম খালেস নিয়তে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হইতে হবে। আল্লাহ পাকের ফরজ অথবা নবী সাল্লামের সন্ন তাই করছি, হ্যাঁ, এবং আল্লাহর জন্য করছি। কার জন্য করছি? একমাত্র আল্লাহর জন্য করছি। মানুষকে দেখানোর জন্য না, খুশি করার জন্য না, মানুষ কাছে সুনাম নেওয়ার জন্য না, খ্যাতির জন্য নয়। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, এসব নিয়ত নিয়ে একমাত্র আল্লাহর জন্য ওই কাজটি। আর আরেকটি শর্ত হচ্ছে আসওয়াব ও সওয়াব, মানে দুরুস্ত, যেটা দুরুস্ত আমাদের দেশের লোকের আবার উর্দু বুঝে, তাই না, মানে সঠিক। সঠিক কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদে পদে অনুসরণ করে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ তেমন আমার নামাজ। শেখ, যদি নামাজে এটা না করিতে চলবে না, এটা না করিতে চলবে না, এটা না করলে কি নামাজ হবে না, বাফায়দের না করিতে নামাজ কি হবে না, আমিন জোরে না বলি তো কি অসুবিধা হবে, যদি সূরা ফাতিহা না পড়ি তো কি অসুবিধা হবে, এই প্রশ্ন কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে নবী সাল্লামের নামাজ হইতে হবে আপনার নামাজ। যেমন নবী সাল নামাজ পড়েছেন তেমন নামাজ পড়তে হবে, চার রকম নামাজ ভাগ করলে হবে, নামাজ একরকম পড়তে হবে এবং নবী করিম সাল্লামের নামাজ পড়তে হবে, তাহলে কোয়ালিটি সুন্দর হবে। তাহলে কোয়ালিটি সুন্দর করার জন্য যে কোনো ইবাদতের দুটি শর্ত, এক হচ্ছে এক আল্লাহ পাকের জন্য, আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা, জাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাকাত, হজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ, হজে গেলেন আর থাকবেন আজিজিয়াতে, হজে গেলেন আর সন্ধ্যাবেলা 11 তারিখ 12 তারিখে রাত কাটাইতে হবে মেনা, মেনা ছেড়ে দিয়ে বাংলাদেশের মৌলভী হুজুররা আসছে মুআল্লিম হয়ে তারা, হ্যাঁ, আর এসে হাজার হাজার হাজিদেরকে নিয়ে গিয়ে বলছে চলো সন্ধ্যাবেলা গিয়ে রাত্রে তপ করি, এখানে হাজিরা আছেন আমার সামনে বসে আছেন, পারে না এরা, ওদের সাথে তর্ক বহস করে যে না আমাদের আত্মীয় এসেছেন ওনাকে ভালো করে হজ করাবো, মেনাতে রাত রাখবো, থাকতে দেবে না, বলছে না না চলো এটা সুন্নত, না না চলো কি এটা, আরে যদি সুন্নত হয় তো পালন করার জন্য না ছাড়ার জন্য? এই বিধাতিদেরকে জিজ্ঞাসা করেন, ধরে নিলাম যে সুন্নত, তাহলে ছাড়ার জন্য না পালন করার জন্য? তাহলে তারপরে সুন্নত নেওয়া আজিব। নবী সাল্লামের কোন সাহাবি এইভাবে মিনা ছেড়ে দিয়ে গিয়ে মক্কায় বসে থেকেছেন হোটেলে অথবা রাত্রে তো অফ করতে থেকেছেন এরকম করেননি? তাহলে হজ তো করলেন বাংলাদেশ থেকে 2 লাখ টাকা খরচ করে, পরিমাণ তো অনেক খরচ, কিন্তু কোয়ালিটি ভালো হলো না, কারণ মেনা রাত কাটলো মক্কায়। মেনার রাত কাটলো হোটেলে গিয়ে, কোয়ালিটি ভালো হলো না। কোয়ালিটি ভালো করতে হলে ইয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তার কোয়ালিটি ভালো হলে এই দুটি শর্ত মনে রাখতে হবে যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনার। ওয়াহুয়াল আজিজুল গাফুর, এবং তিনি আল্লাহ আজিজ। আজিজ মানে কি? হ্যাঁ, পরাক্রান্ত বা পরাক্রমশালী, সর্বজয়ী বলতে পারেন। আজিজ, হ্যাঁ, যিনি সবকিছুর ওপর জয়ী তাকে আজিজ বলা হয়। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নাম রয়েছে আল আজিজ, তার অর্থ। আজিজের আরো কয়েকটি অর্থ হয়। আজিজ আরবি শব্দ, একটা শব্দের অনেক অর্থ হয় বিভিন্ন ভাষায়। বাংলাতেও একটা শব্দ আছে বিভিন্ন অর্থ হয়, হয় না? অনেক সময় বানানোর পার্থক্য থাকে, অনেক সময় বানানোরও পার্থক্য থাকে না, অর্থ একটি শব্দের দুই, হয় না? হয় না, হতে পারে। তো আজিজ মানে প্রিয় হয়, আজিজি বলে না, এখানে যারা থাকছেন আজিজি মানে মাই ডিয়ার, আজিজি আল মুসাফির, হ্যাঁ, মাই ডিয়ার প্যাসেঞ্জার লিখা থাকছে দেখবেন, যেখানে যেখানে সফর করার জায়গা আছে। তো আজিজি মানে এই 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 অর্থে আমাদের দেশের লোকেরা আজিজুর রহমান নাম রাখে, তাই না? আজিজুল হক মানে আল্লাহ পাকের প্রিয়, হ্যাঁ, আমার প্রিয়কে আজিজ বলে। তাহলে আজিজ মানে প্রিয় হয়, আর আজিজ মানে যেটা খুব মানে লব্ধ নয়, যেটা খুব কম পাওয়া যায় সেটাকে আজিজ বলে। এই অর্থে মুহাদ্দিসিনে কেরামরা হাদিসের যে চার ভাগ করেছেন মুতাওয়াতের মশহুর আজিজ গরীব, ওই অর্থে আজিজ বলেছেন। কারণ এই আজিজ প্রত্যেক স্তরে দুটি দুটি করে বর্ণনাকারী থাকবে, এইরকম হাদিস খুব কম পাওয়া যায়, এই জন্য তারা বলেছে এটা আজিজ মানে খুব কম পাওয়া যায়, লব্ধ না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন নামের ক্ষেত্রে আজিজ মানে হচ্ছে যিনি পরাক্রান্ত, সবকিছুর ওপর জয়ী বা সবার উপর জয়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই হয়, কিন্তু আল্লাহ পাক অনেক সময় জালেমদেরকে ছাড় দেন, এতে জালেম ধোকা খেয়ে যায়। সায়েন্স টেকনোলজির যারা মালিক তারা অনেক সময় এতে ধোকা খেয়ে গেছে যে আমরা যা ইচ্ছা তাই করবো পৃথিবীতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর ওপর তিনি আজিজ, সর্বশক্তিমান, ইচ্ছা করলে সবকিছু শেষ করে দিতে পারেন। আল্লাহ পাক ছাড় দিয়েছেন তাদেরকে, কোরআনে কারিমে এই ছাড়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ফামা হেলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, ফামা হেলিল কাফিরিন, কাফেরদেরকে অবসর দাও। হ্যাঁ, যারা খুব বড় মাছ ধরে, হ্যাঁ, আপনার কি দিয়ে বলে পড়ছে দিয়ে ছিপ দিয়ে মাছ ধরে, তারা কিন্তু মাছকে একবারে টান দেয় না, বড় মাছ যদি দেয় বড় মাছ লেগে গেছে একটু ডিম দেয়, একটু ক্লান্ত। তো এদেরকে দুনিয়াতে ওই রকমই ছেড়ে দিয়েছে আল্লাহ ফাক রব্বুল আলম, এতে ধোকা খাওয়ার কিছু নেই। তারা ধোকায় আছে, কিন্তু একজন মমিন মুসলিমকে ধোকা খাওয়া উচিত নয় যে আল্লাহ কি এদেরকে ভুলে গেছেন। অমা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ ভুলে যান না। অমাল্লাহ বিগাফিরিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করছো তা থেকে আল্লাহ পাক অনবহিত নন, আল্লাহ যে জানেন না, খবর রাখেন না, এইরকম নয়। ওহুয়াল আজিজুল, তারপরে আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আজিজ, আর একটি নাম হচ্ছে আল গফুর, যিনি হ্যাঁ অতি মার্জনাকারী। গফুর, আল্লাহর নাম গাফফার, আল্লাহ কোরআনে কারিম আল্লাহ পাক গাফফার বলা হয়েছে, ইন্নাহু কানা গাফফারা। তো গফুর আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনাকারী, যেই ব্যক্তি মার্জনা চায় আল্লাহ পাক তাকে মাফ করেন। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন, তাহলে আসমানের সংখ্যা কতটি? সাত। তিবাকান, তারপরে এই আসমানের গুণ আল্লাহ বর্ণনা করেছেন, তিবাকান মানে স্তরে স্তরে, একটির উপর আরেকটি, একটির উপর আরেকটি। এই আসমানগুলি এক আসমান আরেক আসমানের সাথে, এক আকাশ আরেক আকাশের সাথে লেগে আছে না, মধ্যখানে খোলা স্তর আছে, খোলা স্তর আছে, খোলা জায়গা আছে। এর প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাজের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে জিবরাইল সালাম নিয়ে যাচ্ছেন প্রত্যেক আসমানের দরজায় যাচ্ছেন, এর দ্বারা বোঝা যায় যে আসমানের দরজাও আছে। ওয়ালা তুফাত্তাহু লাহুম আবু আবু সামায়ে, কাফেরদের জন্য, কাফেরদের আত্মার জন্য আসমানের দরজা খোলা হবে, কিন্তু আবু আবু সামা, কোরআন প্রমাণ করে যে আসমানের দরজা আছে। ওয়ালা ইয়াদখুলুন আল জান্নাহ, আবু আবু সামার কথা কোরআনে কারিমে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাজের হাদিস আছে। কে আছে? আমি জিবরাইল। ওমান মাক, আপনার সাথে কি আবার কাকে নিয়ে এসেছেন? বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ শেষ রাসূল। হ্যাঁ, মারহাবান মারহাবান, দরজা খুলে দিল। এই করতে করতে আবার গেলেন প্রথম আসমানে, আদম আলাইহিস সালাম ইত্যাদি করে বিভিন্ন আসমানে বিভিন্ন আম্বিয়া কেরামের সাথে দেখা হইলো, প্রত্যেক আসমান খোলা হচ্ছে, আবার সফর হচ্ছে। তাহলে এক আসমান থেকে আরেক আসমানের মাঝে খোলা স্থান রয়েছে, আল্লাহ পাক তার দূরত্বের কথা বেশি জানেন। তেবাকান, জমিন, জমিন কি সাত আছে না জমিন এক? কোরআনে কারিমের এক সুরার আয়াতে আছে, অমিনাল আরদে মিসলাহুন্নাস, সূরা তালাক, অমিনাল আরদে মিসলাহুন্নাস, জমিন অনুরূপ রয়েছে। অনুরূপ মানে কার মতো? আসমানের মতো। কিন্তু মত বললে পুরোপুরি মত হওয়া জরুরি না। যেমন বলছেন যে এই ছেলেটি ওর বাপের মতো, মানে কি সব দিক দিয়ে, ওর বাবা যেমন বক্তা সেও বক্তা, ওর বাবা যেমন আলেম সেও আলেম, ওর বাবা যেমন সামলা সেও সামলা, ওর বাবা যেমন সাদা উনি, ওর বাবা যেমন লম্বা তেমনই সব দিক দিয়ে না। আরবদের খুব প্রসিদ্ধ উপমা ছিল জায়দুন কাল আসাদ, জায়দ হচ্ছে সিংহের মতো, মানে কি সিংহের মতো, সিংহের মতো সবকিছুতেই, একটা জিনিসে শুধু কিসে, সাহসে ক্ষমতায়, তাই না? ওই রকমই আল্লাহ যে বলেছেন আমিনাল আরজা মিসলাহুন, জমিন ও আসমানের মতোই, মানে জরুরি নাই যে এক জমিন থেকে আরেক জমিনের মাঝে খোলা জায়গা আছে আর এইরকম মানুষ আবার বাস করছে দ্বিতীয় স্তরে তৃতীয় স্তরে, দ্বিতীয় জমিনে তৃতীয় জমিনে, না, জমিন এক অপরের সাথে লাগাই আছে, এটি হচ্ছে সঠিক, এটি হচ্ছে সঠিক। কিন্তু জমিনেরও সাতটি স্তর আছে, জমিনের সাতটি স্তর আছে, জমিনের সাতটি স্তর এক অপরের উপর আছে। এর আবার কেউ কেউ ব্যাখ্যা করে এইরকমও তফসির করেছে, ব্যাখ্যা করেছে জমিন সাতটি মানে সাত সাত রকমের মাটি, লাল মাটি, সাদা মাটি, কালো মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, হ্যাঁ, লাল মাটি দেখেছেন, লাল মাটি এলাকা আছে, তারপরে সাদা মাটি, সাদা মাটি আগের জামানায় মাথা সাফ করার জন্য মহিলারা কিনতো, আপনারা আগের মানুষ যারা মুরব্বী তারা এইসব খবর রাখেন, সাদা মাটি, একেবারে সাদা মাটি, সাদা মাটি পাওয়া যায়। এগুলি ভাগ অনেকে ধরেছে যে এগুলি সাত জমিন, না সাত জমিন মানে এই না, সাত জমিন এক অপরের জমিন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব জমিনের অবস্থা সম্পর্কে ভালো জানেন। আমাদেরকে যতটা জানানো হয়েছে এগুলি গায়েবের কথা, অদৃশ্যের কথা, অদৃশ্য যতটা জানানো হয়েছে ততটাই বলবো, তার বেশি বলা কারোর জন্য জায়েজ নাই, কারণ আল্লাহ পাক না জেনে খেয়াল খুশি বলতে নিষেধ করেছেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সম্মুখ সে সম্পর্কে কোনো কিছু বলিও না, আল্লাহ ভালো জানেন। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আল্লাহ বলছেন যে রহমান দয়াবানের সৃষ্টিতে কোন রকমের তুমি পার্থক্য দেখবে না। তাফাউত মানে পার্থক্য, কেউ কেউ অনুবাদ করেছেন, এটা আরো ভালো হয় যদি বাংলায় ভাবে অনুবাদ করেন, অসামঞ্জস্য, সবকিছু সামঞ্জস্য, যেখানে যেই রকম লাগে, আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোনো অসামঞ্জস্যতা দেখবে না সেখানে। ফারজাইল বাসার, সুতরাং তুমি দৃষ্টি ফিরিয়ে দেখো, ফারজাইল বাসারা, দৃষ্টি ফিরিয়ে দেখো, দেখো বারবার করে দেখো, হাল তারা মিন ফুতুর, তাতে কোন রকমের ফাটল কি দেখছো, ফুতুর মানে হচ্ছে কোন রকমের ত্রুটি থাকা বা ফাটল থাকা, কোন ফাটল আছে আসমানে? আরে দুনিয়ার যে কোনো কিছুই তৈরি হয় তা কি করতে হয়, মেনটেনেন্স করতে হয়, হ্যাঁ, কোন নির্মাণ করতে হয়, মসজিদ 50 বছর 60 বছর হয়ে গেছে, পানি পড়া শুরু হয়েছে, ভেঙে পড়তে যাচ্ছে, কোন ঠিক করতে হবে, না হলে ভেঙে পড়বে কখন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমান আমাদের মাথার উপর তৈরি করে রেখেছেন, তাতে এইরকম কিছু দেখা যায় না যে আসমান ফেটে গেছে সেই জন্য কোনো ডিস্টার্ব আছে। যেদিন আল্লাহ ধ্বংস করবেন দুনিয়া, কিয়ামত হবে, সেই দিন আসমান ধ্বংস হবে, তার আগে আসমানে কোনো হাল তারা মিন ফুতু, কোন রকমের ত্রুটি, কোন রকমের তাতে ফাটল তুমি পাবে না। আল্লাহ বলছেন শুধু একবার না, সুম্মারজাইল বাসারা কাররাতাইন, অতঃপর তুমি ফিরিয়ে দেখো দৃষ্টিকে, কাররাতাইন, কাররাতাইনের শাব্দিক অর্থ হচ্ছে মাররাতাইন, মাররাতাইন মানে কি, মাররা মানে একবার আর মাররাতাইন মানে দুইবার, তো কাররাতাইন ওইরকমই, মাররাতাইন কাররাতাইন, মাররাতুন কাররাতুন মানে বার, আল্লাহ দুইবার বলে এখানে বারবার অর্থ নিয়েছে। আরবি ভাষার যে ভঙ্গিমা হচ্ছে যে দুইবার বলা মানে বারবার, এই জন্য অনেক অনুবাদকরা তর্জমা করেছে কিভাবে, ভাব অর্থ করে, সোমবার যে ইলবাসার অতপর তুমি দৃষ্টি ফিরিয়ে দেখো, কাররাতাইন মানে বারবার, দুইবার শুধু না, বারবার ফিরিয়ে দেখো, ইয়ানকালিবি ইলাইকাল বাসার, কি জন্য দৃষ্টি ফিরিয়ে দেখবেন আকাশের দিকে, যে কোনো ত্রুটি দেখতে পাচ্ছি না, এই জায়গাটা ভালো লাগে না, এই জায়গায় ত্রুটি আছে, এটা এইরকম হইলে ভালো হইতো, হ্যাঁ, এতে এইরকম অসুবিধা হচ্ছে আমাদের, এতে অশান্তি সৃষ্টি হচ্ছে এই আসমানের এই জায়গাটুকুর কারণে, হ্যাঁ, যদি আপনার ঘরের ছাদে কোনো জায়গায় ত্রুটি থাকে তাহলে ঘুম আসবে না, ছাদ কেন, যদি একটা ফ্যান ঝুলে আছে কিন্তু কখন যে ছিঁড়ে পড়ে যায়, খুব দুর্বল হয়ে আছে, কিন্তু মরিচা লেগে আছে হ্যাঙ্গার, ঘুম আসবে না কিন্তু ওর নিচে, ফ্যানকে চালাতে পারবেন না, অন করতে পারবেন না ভয়ে, এইরকম আছে কি, আল্লাহ বলছেন বারবার করে দৃষ্টি ফিরিয়ে দেখো, ইয়ানকালিব ইলাইকাল বাসার, দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, খাসিয়ান ব্যর্থ হয়ে, ব্যর্থ হয়ে ফিরে আসবে, অহ হাসির, এবং তা ক্লান্ত হয়ে পড়বে। ব্যর্থ হয়ে ফিরে আসে মানে যে ত্রুটি ধরার চেষ্টা করছিলে বা ইচ্ছা করছিলে ত্রুটিও পেলেন না, ব্যর্থ হয়ে ফিরে আসবে। আর ক্লান্ত এই জন্য যে ওপর দিকে মানুষ দীর্ঘক্ষণ তাকালে চোখ ক্লান্ত হয়ে যায়, দৃষ্টি ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে ফিরে আসবে তোমার চক্ষু তোমার কাছে, তোমার দৃষ্টিশক্তি, কিন্তু তুমি কোনো ত্রুটি খুঁজে পাবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে আকাশকে যে সৌন্দর্যতা দান করেছেন তার কিছু অংশ এখানে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ যাইয়ান্না সামা দুনিয়া বিমাসাবি, নিশ্চয় আমি প্রথম আসমানকে, আসমা দুনিয়া মানে দুনিয়া পৃথিবী, দুনিয়াবি আসমান এই জন্য বলা হয় মানে প্রথম আসমানকে, ওয়ালাকাদ যাইয়ান্না সামা দুনিয়া, আমি নিকটের আকাশকে, দুনিয়া মানে নিকটে হয় আর আমাদের নিকটে হচ্ছে এই প্রথম আকাশ, সেজন্য যদি কেউ প্রথম আকাশ বলে ভাব অর্থ তো অসুবিধা নেই, কিন্তু আসমা দুনিয়া মানে হচ্ছে নিকটের আকাশ, আমি এই নিকটের আকাশকে অলঙ্কৃত করেছি, সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি, জিনত থেকে যাইয়েন না, বেমাসাবিহ মিসবাহনের জামাহ, মিসবাহ বলে প্রদীপকে, আর মাসাবিহ বহু বচন প্রদীপ মালা দিয়ে, কি আজানের সময় হয়ে গেল মনে হচ্ছে, হ্যাঁ কাছে আসছে, ওয়াজা আল্লাহ রুজুম আল্লি শায়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসমানকে সুসজ্জিত করেছেন কি দিয়ে, হ্যাঁ তারকা গ্রহ দিয়ে, গ্রহ নক্ষত্র দিয়ে, গ্রহ এবং নক্ষত্র দিয়ে, যেগুলি নিজের আলো আছে অথবা সূর্যের আলো আছে, গ্রহ নক্ষত্র যে পার্থক্য করা হয়েছে সে গ্রহ হোক আর নক্ষত্র হোক, এগুলি দিয়ে আল্লাহ পাক রব্বুল আসমানকে সুসজ্জিত করেছেন, এগুলিকে আল্লাহ পাক মাসাবি বলেছেন, আকাশের প্রদীপ মালা, আকাশের প্রদীপ মালা, ওয়াজা আল্লাহ রুজুম আল্লি শায়াতিন, এবং এগুলিকে আমি করেছি শয়তানকে কষাঘাত করার উপায়, শয়তানকে আঘাত করার উপায়, এগুলিকে শয়তানকে আঘাত করার উপায় করেছি, কেমন কথা, তফসিরকারগণ লিখেছেন মানে এগুলি মানে এগুলির মতগুলিকে, কি জন্য, যেই তারকা নক্ষত্র রাজি রয়েছে সেগুলি দ্বারা শয়তানকে আঘাত করা হয় না, বরং উল্কাপিণ্ড দিয়ে যে আসমান এবং জমিনের মাঝে উল্কাপিণ্ড দিয়ে শয়তান যখন জিন আকাশের দিকে যাওয়ার চেষ্টা করে এবং আকাশের খোঁজ খবর নিব, জানবো যে ফেরেশতারা কি আলাপ আলোচনা করছে, আগামীর জন্য কি আল্লাহ পাকের ফয়সালা হইল, সেই ফয়সালা গুলি ফেরেশতারা যখন আলোচনা করবে, কান লাগিয়ে শুনবো, শোনার পরে এসে গণকদেরকে বলবো, জাদুকরদেরকে বলবো, এই ভণ্ড পীরদেরকে বলবো, এরা তখন মুরিদদেরকে, এরা ভক্তদেরকে, বা এই জাদুকর গণকদের কাছে যারা যায় হাত দেখাতে বা কিছু করতে, ভবিষ্যৎ মানে আমার চুরি হয়েছে এটা কোথায় আছে ইত্যাদি, আমার এই হয়েছে সে হয়েছে, আমার ছেলে হারিয়ে গেছে কোথায় আছে, এসব জানার জন্য তাদেরকে যেন কিছু কথা বলতে পারে, একটা সত্য আর 99টি মিথ্যা বা 100টি মিথ্যা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এসব লাগিয়ে গণকরা জাদুকররা ভণ্ড পীরেরা ভক্ত বাড়ায় অথবা পয়সা বাড়ায়, এসব করে, শুধু গণকরাই করে না আর শুধু জাদুকররা করে না, ভণ্ড পীরেরা যারা ভবিষ্যৎবাণীর কারামতি দেখিয়ে, ভেলকিবাজি দেখিয়ে মরিদ বাড়ায় আর পয়সা তাদের কাছ থেকে নজর নিয়াজ আদায় করে, তারাও এই শ্রেণীর, এরা ওই গণক জাদুকর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উল্কাপিণ্ড গুলি দিয়ে যে শয়তানকে আঘাত করে, শয়তান যখন উপরে যাওয়ার চেষ্টা করে, এটা ওই নক্ষত্র রাজির মতই, সেজন্য ওই ধরনের, এগুলি ওইগুলি নয়, তাফসীর কারবান বলেছেন, এবং তাদের জন্য এই শয়তানদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আজাব, সাইর বলা হয় এমন আগুন যা জ্বলন্ত, জ্বলছে, জ্বলন্ত আগুনের আজাব আমি তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। তারপরে আল্লাহ ফাকর রব্বুল আলামিন কাফেরদের অবস্থা বয়ান করেছেন, তারপরে একটি আয়াতে মুমিনের অবস্থা বয়ান করেছেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নাম, ওই সব লোকদের জন্য যারা কুফরি করেছে অর্থাৎ কাফেরদের জন্য, কাফেরদের জন্য কি রয়েছে, কিসের সাথে কুফরি করেছে, বেরব্বিহিম তাদের রবের সাথে, ওই সব লোকদের জন্য কাফারু বিরব্বিহিম যারা তাদের রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে, আযাবু জাহান্নাম তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে, রবকে অস্বীকার করেছে অথবা রবের কিতাবকে অস্বীকার করেছে, রবের রসুলকে অস্বীকার করেছে, রব বলেছেন আখেরাত পরকাল আছে অস্বীকার করেছে, রব জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন অস্বীকার করেছে, সকলে কিন্তু কাফের, রবের বিধানকে অস্বীকার করেছে সব কাফের, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, ওই সব লোকদের জন্য যারা রবের সাথে কুফরি করেছে, আযাব ও জাহান্নাম, জাহান্নামের আযাব রয়েছে। অবিসাল মাসির, এবং জাহান্নাম হচ্ছে নিকৃষ্ট বাসস্থান, মাসির বাসস্থান, বেসা মানে নিকৃষ্ট, খারাপ। ইজাউল কুফিহা, যখন তাদেরকে তাতে মানে ওই জাহান্নামের আযাবে নিক্ষেপ করা হবে, ইজাউল কুফিহা সামিউল আহা শাহীকান, তখন তারা শুনতে পাবে ওই জাহান্নামের শাহীকান, বিকট আওয়াজ, বিকট শব্দ, বিকট শব্দ জাহান্নামের, জাহান্নাম জ্বলে জ্বলে তাতে এমন বিকট গর্জন শুরু হয়েছে, সেই গর্জন শুনতে পাবে। ওয়াহিয়া তাফুর, এবং জাহান্নাম উদ্বেলিত থাকবে, ফুটন্ত অবস্থা, তাফুর ফারা ইয়াফুর মানে হচ্ছে ফুটা, পানি যে ফুটে আগুন যেন ফুটছে মনে হচ্ছে, ওয়াহিয়াতাফুর, এই জাহান্নামের বিকট চিৎকার হবে এবং জাহান্নাম যেন ফুটে আছে, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন চাইতে কতগুণ বেশি, 70 ভাগের এক ভাগ দুনিয়া পাঠানো হয়েছে, 70 ভাগের এক ভাগ, তাপমাত্রা কমাতে 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 এক ভাগ করে, 70 কে ভাগ করে এক ভাগ, হালকা করে মাত্র এক ভাগ পাঠানো হয়েছে, তাহলে বাকি কত তাপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনে রেখেছেন আল্লাহ পাক ভালো জানেন। তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ, মনে হচ্ছে, তাকাদু মানে মনে হচ্ছে, মনে হচ্ছে কি, তামাইয়াযু মিনাল গাইজ, ক্রোধে জাহান্নাম ফেটে পড়বে, গাইজ মানে ক্রোধ রাগ, আর তামাইয়াযু মানে ফেটে পড়া, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখন যখন তাতে একটি দলকে নিক্ষেপ করা হবে, সালাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোগা তাদেরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামের রক্ষীরা, খাজানা মানে রক্ষী বলতে পারেন, খাজানা মানে জাহান্নামের দারোগা সহজ ভাষায় ফেরেশতা, জাহান্নামের ওপর নিযুক্ত ফেরেশতা, যারা দায়িত্বশীল ফেরেশতা, তারা জিজ্ঞাসা করবেন এই এই দলকে, আলামিয়াতিকুম নাজির, তোমাদের কাছে সতর্ককারী কেউ আসেনি, নবী রাসুলের জামানা হলে নবী রাসুল সতর্ককারী কেউ আসেনি, আর যদি নবী রসুলের জামানা আজকাল হয় তাহলে নবী রসুলের দাওয়াত তোমাদের কাছে, কোরআনের দাওয়াত পৌঁছেনি, হাদিসের দাওয়াত পৌঁছেনি, তৌহিদ আল্লাহর একত্রের দাওয়াত পৌঁছেনি, নবী সাল্লামের আদর্শ সুন্নতের দাওয়াত, রাস্তার দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছেনি, কেন শিরকে ছিলে, কেন কুফরিতে ছিলে, কেন নাস্তিকতায় ছিলে, কেমন কবর পূজা, কেন কবর পূজায় ছিলে, কেমন কেন তোমরা ভ্রান্ত পথে ছিলে, কেন হারাম খাওয়াই ছিলে, পাপে ছিলে, কেন ফরজ নামাজ ছেড়েছিলে, আল্লাহ মিয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি, আল্লাহ পাক নাজির বলেছেন এই জন্য, সতর্ককারী, শুধু রাসূল বলেন, সতর্ক করার জন্য যে কেউ এসেছে, নবী অথবা নবীর ওয়ারিসগণ, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, কালু বালা, তারা বলবেন হ্যাঁ একটি শেষ হয়ে গেছে, কাদ জাআনা নাজির, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, ফাকাযযাবনা, কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম, ওয়া কুলনা, আর বলেছিলাম তাদেরকে, মা নাযাল আল্লাহু মিন শাই, আল্লাহ কিছুই নাজিল করেনি, কোরআন মুহাম্মদের রচিত মন গড়া কথা, আর কোরআন 1400 বছর আগের কথা, এখনকার সমস্যার সমাধান করতে পারে, আজকাল কিছু শিক্ষিত গুমরা কাফের বেদিনরা মুনাফিকরা এইসব কথাবার্তাই বলে থাকে, মা নাযাল আল্লাহু মিন শাই, ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, এবং তোমরা যারা সতর্ক করতে এসেছে তাদেরকে উল্টো বলে, তোমরাই সুস্পষ্ট ভ্রষ্টতে আছো, গুমরাহিতে আছো, তোমরাই সন্ত্রাসী, হ্যাঁ তোমরাই সব ঝামেলা তৈরি করছো, তোমরাই সমস্যা সৃষ্টি করছো, আজকাল মুনাফিকরা এরকম কথা বলে না, দাড়ি রাখলে এরকম কথা শুনতে হয়, ইসলামিক বই পড়লে শুনতে হয়, এই জন্য অনেক দুর্বল ইমানের লোক ভয়ও ইসলামিক বই রাখবো না, মুনাফিকরা ইসলামিক বই রাখবে না, এইরকমই চরিত্র ছিল কাফেরদের যুগে যুগে, যে কথা জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তখন তারা এরকম কথাবার্তা বলবে। আজান হয়ে গেছে, এখান থেকে শেষ করছি ইনশাআল্লাহ তাআলা, বাকি অংশ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি আল্লাহ পাক সহি সালামত রাখেন তো তাফসীর কমপ্লিট করা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওসাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যে সব ভাইরা অসুস্থ রয়েছেন, বোনেরা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাদেরকে যেন সুস্থ করেন, বলেন আমিন। আপনি একটু আমিন বলবেন, বখিলি করি না, আপনাদের কাছে তো দোয়া চেয়েছেন। আর যেসব ভাইরা দোয়া চেয়েছেন কোনো মাইয়াতের জন্য, আল্লাহ পাক যেন তাদের রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক কবরের জীবনকে যেন সুখী করেন, আল্লাহ পাক তাদের গুনাহ খাতা যেন মাফ করেন। বাকি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে যখনই সময় হবে ইনশাআল্লাহ দেওয়া হবে, প্রশ্ন হেফাজত থাকছে।